SBS রেডিও। বাংলাদেশে সম্প্রতি ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। ৫০টি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। অস্ট্রেলিয়ার ডেঙ্গুর কি অবস্থা? ডেঙ্গু আক্রান্ত কেউ যদি অস্ট্রেলিয়ায় আসেন, তার মাধ্যমে এখানে ডেঙ্গু ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু? শ্রোতা বন্ধুরা, এখন আমরা এ বিষয়ে কথা বলছি জিপি ডাক্তার চৌধুরী বেগের সঙ্গে। ডাক্তার চৌধুরী বেগ, এসবিএস রেডিওর বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আপনি নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশে ৫০টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তো অস্ট্রেলিয়ার ডেঙ্গুর পরিস্থিতি কি?
আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবার জন্য। ডেঙ্গু অস্ট্রেলিয়াতে খুব স্পোরাডিক, সেরকম ভাবে কোন ডকুমেন্টেড ডাটা ওভাবে নেই, বাট যতটুকু জানা যায় যে লাস্ট যে কেসটা ধরা পড়েছিল সেটা হচ্ছে রকহ্যাম্পটনে লাস্ট মে মাসে, এবং এটা কোনো ইম্পোর্টেড কেস কিনা বা লোকালি অ্যাকোয়ার্ড কোনো কেস কিনা সেটা জানা যায়নি, তবে অ্যাডিকুয়েট আউটব্রেক প্রিভেনশন স্ট্র্যাটেজির মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা গেছে। আমরা জিপি হিসেবে খুব একটা ডেঙ্গু রোগী দেখি না, আসলে খুব একটা না বলে আসলে একদমই দেখি না বললেই চলে, বিকজ অস্ট্রেলিয়াতে মশা যেটা প্রধান ভেক্টর ডেঙ্গুর জন্য সেটা নেই বললেই চলে, স্পেশালি মূল অস্ট্রেলিয়াতে। কিছু কিছু স্পোরাডিক কেস আপনার নর্থ কুইন্সল্যান্ডে পাওয়া যায়, সেগুলো খুব সহজেই স্ট্র্যাটেজির মাধ্যমে নিরাময় করা যায়।
মানে অ্যাডিস মশার কথা আপনি বলছেন, তাই তো?
জি জি, অ্যাডিস অ্যাডিস অ্যাজিপ্টি মশার কথা, জি।
আচ্ছা, এই ডেঙ্গুর ইতিহাসটা কি? হঠাৎ করে ডেঙ্গু আমরা বিগত কয়েক এক দশক থেকে শুনছি যে ডেঙ্গু, আগে কোনো সময় এই ধরনের ডেঙ্গু ফিভারটা শোনা যেত না বা জানা যেত না, তো এই ডেঙ্গুর ইতিহাসটা কি?
ডেঙ্গু আসলে এটা কিন্তু শতাব্দী ধরেই ডেঙ্গুটা আছে, এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাছে এসছে। তো যেটা জানা যায় যে চাইনিজ মেডিকেল এনসাইক্লোপিডিয়া থেকে যে ৩০০ শতাব্দীর দিকে ডিজিজ, যেটা ওরা ওয়াটার পয়জন অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাইং ইনসেক্টস বলে একটা ডিজিজের কথা ধারণা করতো, যেটাকে আমরা মনে করি যে এটাই সেই ডেঙ্গু। পরবর্তীতে সেটা বিভিন্ন সময়ের সাথে পার হয়ে যেটা ১৮০০ শতাব্দীর দিকে প্রথম ডেঙ্গু শব্দটা ব্যবহৃত হয় মেডিকেল পরিভাষায়, যেটা আপনার একটা স্প্যানিশ ওয়ার্ড, এটা ডিঙ্গা নামে একটা লোকাল শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে গিয়ে অর্থ হচ্ছে গিয়ে এভিল স্পিরিট। পরবর্তীতে এটা বিভিন্ন দেশে পরিবাহিত হয় এবং ধরা হয় যে এটা একটা চেইন অফ ট্রান্সমিশনের মাধ্যমে ইম্পোর্টেড কেস হিসেবে বিভিন্ন দেশ দেশে ছড়িয়ে পড়ে, এবং এটা এক সময় একটা ডিজিজের নামও হয়, এটা এটাকে বলা হচ্ছে গিয়ে আপনার ব্রেক বোন ফিভার। এটা হাড়ের মধ্যে চরম ভাবে আক্রান্ত করে, হাড়ে এত বেশি ব্যথা হয় যে মনে হয় যে হাড় ভাঙা ব্যথা।
আচ্ছা, ডেঙ্গু আক্রান্ত রোগীকে কিভাবে সহজে চিহ্নিত করা যাবে যে এই যে এই রোগীটা বা এই অসুস্থ যিনি হয়েছেন তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছে, সাধারণভাবে কিভাবে বোঝা যাবে?
হ্যাঁ, এটা নিয়ে সবারই জানা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিষয়। ডেঙ্গু আসলে একটা ভাইরাস, আমরা যেটা বলছি ডেঙ্গু ভাইরাস থেকে হচ্ছে, এবং অন্যান্য ভাইরাস জ্বরের মতোই এর সিমটমস, বাট কিছু কিছু ব্যতিক্রম বা কিছু কিছু ডিফারেন্স থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেটা ডেঙ্গুতে সাধারণত খুব হাই রাইজ টেম্পারেচার হয়, এবং টেম্পারেচারটা যখন হয় বা জ্বরটা যখন হয় সেই ৪১ বা ৪০-৪১ এর উপর যখন জ্বরটা হয় ডিগ্রি, সেটা থেকে যায় ওখানে, কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারে জ্বরটা ওঠানামা করে, এটা একটা ডিফারেন্স। আর একটা হচ্ছে গিয়ে ডেঙ্গু জ্বরে র্যাশ, এটা খুবই কমন, যে র্যাশটা আমরা বলি ম্যাকিউলো প্যাপুলার র্যাশ, চাপ দিলে পরে র্যাশের লাল রংটা চলে যায়, চাপ ছেড়ে দিলে চামড়া থেকে আবার রংটা চলে আসে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ র্যাশ। আর হচ্ছে গিয়ে সারা শরীরে ব্যথা, স্পেশালি বোনস এর মধ্যে ব্যথাটা খুবই প্রকট ভাবে হয়, চোখের নিচে ব্যথা, চোখের পিছনে ব্যথা, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ডেঙ্গুর খুব টিপিক্যাল ফিচার।
মানে এক কথায় বলা যায় যে ডেঙ্গু হলে জ্বর হবে, অনেক উচ্চ তাপমাত্রা হবে এবং শরীরে ব্যথা বেদনা বাড়বে, এই তো?
ব্যথা বেদনা বাড়বে, এই জন্য আমি তখন বললাম যে ডেঙ্গুর আর একটা নাম বলা হচ্ছে ব্রেক বোন ফিভার, মানে হাড়ের মধ্যে এমন ব্যথা হবে মনে হবে যে ইট ইজ সো সিভিয়ার।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়টা কি?
আপনি দেখেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু ডেঙ্গু নেই, কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ভেক্টর হচ্ছে মশা, মশা নেই, আমাদের মশাটাকে দূর করতে হবে। তো মশাটা দূর করার, যে এডিস মশাটা দূর করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে গিয়ে এটার জন্মটাকে নিরোধ করা, এবং এটা জন্ম হয় কোথায় হয়, হচ্ছে গিয়ে জমা পানিতে, জলাবদ্ধতায়, নোংরা পরিবেশে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের দূর করতে হবে। সে দূর করলে পরে মশার জন্ম হবে না, মশা জন্ম না হলে পরে রোগটা ছড়াবে না। তো মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে, যে আমরা যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা যাতে করে করে জলাবদ্ধতা পরিহার করি, আমরা যাতে করে যে সমস্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মশার জন্য সে সমস্ত জায়গাগুলো পরিহার করি এবং আশেপাশ পরিষ্কার রাখি, এটাই হচ্ছে কি মেইন ব্যাপার।
আপনাদের রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় ডেঙ্গু রোগী দু একটা কোনো এক সময় ছিল, এখন নেই বা ডেঙ্গুর সম্ভাবনাও নেই। আচ্ছা, বাংলাদেশ থেকে কেউ যদি ডেঙ্গু নিয়ে অস্ট্রেলিয়াতে আসেন তার মাধ্যমে কি এটা ছড়াতে পারে?
অবশ্যই ছড়াতে পারে। এখানে যেটা আমরা বলি যে if someone comes with infected dengue then they have severe chance of spreading it out. So আমাদের এখন জানতে হবে যে infected with dengue বলতে আমরা কি বুঝি। So dengue আসলে কয়েকটা stage এ হচ্ছে। একটা হচ্ছে কি febrile stage, যে সময়তে প্রথম 4-5 দিন জ্বর হচ্ছে, তারপরে জ্বরের পরবর্তীতে জ্বর থেমে গেলে পরে যে স্টেজটা সেটা হচ্ছে গিয়ে আপনার hemorrhagic stage, যেখানে র‍্যাশ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং, পায়খানার সাথে রক্ত যাওয়া, তার ধরনের জিনিস, সেটাকে আমরা বলছি hemorrhagic stage and লাস্ট স্টেজটা হচ্ছে গিয়ে শক স্টেজ। সো এই তিনটা স্টেজই কিন্তু ইনফেক্টেড স্টেজ। সো কেউ যদি এই তিনটা ইনফেক্টিভ স্টেজের কোনো একটা স্টেজে অস্ট্রেলিয়াতে আসে এবং সেই রোগী যদি মশা দ্বারা আক্রান্ত হয় এবং সেই মশা যদি অন্য সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তাহলে পরে ডেঙ্গু ছড়াতে পারে।
তার মানে এটা না যে এডিস মশাই হতে হবে, অন্য যে কোনো মশার কামড়ও ডেঙ্গু ছড়াতে পারে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যদি সেই মশা কামড় দেয় এবং সেই মশা যদি সুস্থ একজন ব্যক্তিকে কামড় দেয় তাহলে ডেঙ্গু ছড়াতে পারে, এই তো?
ছড়াতে পারে, কিন্তু না, যে কোনো মশা না, এডিস মশাই হবে।
ও, ওটা এডিস মশাই হতে হবে। তো ওই এডিস মশার বোধহয় বংশ এখানে নেই বা এডিস মশা এখানে নেই যতটুকু পরিসংখ্যানে দেখা যায়।
পরিসংখ্যানে দেখা যায় এডিস মশা নেই, সেটা আমি বলছিলাম যে এই চেইন অফ ট্রান্সমিশনটা অনেক ক্ষেত্রে অ্যাকোয়ার্ডও হয় বা কখনো কখনো আপনার যেটা আমরা বলি ইম্পোর্টেড কেসের মাধ্যমে হয়, ডিরেক্টলি সেটা মশার মাধ্যমে ছড়াতে পারে। অত আমাদের কাছে তথ্য নেই যে এডিস মশা ছাড়া অন্য কোনো মশায় হয় কিনা, বাট হওয়ার চান্স আছে।
আচ্ছা, একজন গর্ভাবস্থায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু থাকে?
ডেঙ্গু যে কারণেই হতে পারে, যদি আপনার ডেঙ্গু মশা কামড় দেয় এডিস মশার মাধ্যমে যদি পরিবাহিত হয়, বাট যেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে বাচ্চার মধ্যে ডেঙ্গু পরিবাহিত হবে কিনা। সাধারণত এই ভার্টিক্যাল ট্রান্সমিশনটা হয় না ডেঙ্গুতে, সো সেটা একটা ভালো নিউজ যে যদি গর্ভাবস্থায় মা ডেঙ্গু আক্রান্ত হয় তাহলে সেটা বাচ্চার মধ্যে পরিবাহিত হওয়ার সম্ভাবনা নেই।
ডেঙ্গুর কোনো প্রতিষেধক কি তৈরি হয়েছে? ডেঙ্গু হলে কি ধরনের আপনারা প্রেসক্রাইব করেন বা কি ধরনের মানুষ ডেঙ্গুর প্রতিরোধের জন্য ব্যবস্থা নিতে পারে? যেমন ফ্লু হলে আমরা ফ্লু শট নেই, ফ্লুর আগে যে সেটা প্রতিরোধ করা যায়।
এখনো পর্যন্ত প্রচলিত ভাবে কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত তৈরি হয়নি। যে ভ্যাকসিনটা ডেঙ্গু ভ্যাকসিয়া বলে একটা ভ্যাকসিনের কথা আমরা জানি, যেটা FDA অ্যাপ্রুভাল পুরোপুরি পায়নি, বাট কয়েকটা দেশে ব্যবস্থা কয়েকটা দেশে এখনো প্রচলিত আছে, বাট এখন এটা রিসার্চ চলছে। এখনো ডেঙ্গুর কোনো ভ্যাকসিন ওভাবে হয়নি, বাট ডেঙ্গুর জন্য চিকিৎসার জন্য আমরা সচরাচর যেটা বলি অতিরিক্ত পানি খাওয়া, হাইড্রেশন করা, নিজেদের সুস্থ এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা, এগুলোর কথা বলি। এমনিতে স্পেসিফিক কোনো মেডিকেশন এটার জন্য নাই, সিম্পল হাইড্রেশন এবং সিম্পল ফেনাডল। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ডেঙ্গুর ক্ষেত্রে কোনো অ্যাসপিরিন জাতীয় ঔষধ দেওয়া যাবে না এবং প্যারাসিটামল বাদে অন্য কোনো পেইন কিলার খাওয়া যাবে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা রক্তে ব্রিদিং এর টেন্ডেন্সি বাড়াতে পারে।
ডেঙ্গু তাহলে আমাদের একটা স্বস্তির ব্যাপার যে আমাদের অস্ট্রেলিয়াতে এখানে ডেঙ্গুর সেরকম প্রাদুর্ভাব নেই বা ডেঙ্গু নেই সেরকম কোনো খবরও জানা যাচ্ছে না। আচ্ছা ডক্টর বেগ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গু আক্রান্ত রোগীরা কি রক্ত দিতে পারে কাউকে?
একটা সুন্দর প্রশ্ন। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবেন। আমরা আগেই বলেছি যে ডেঙ্গু বিভিন্ন স্টেজ আছে, যে ডেঙ্গুর ইনফেক্টিভ স্টেজটা সাধারণত ডিজিজ শুরু হওয়ার প্রথম থেকে 12-14 দিন পর্যন্ত থাকে। এর পরের স্টেজ হচ্ছে গিয়ে কনভালেসেন্ট স্টেজ, যেখানে বডিতে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি তৈরি হতে থাকে। যখন বডিতে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করলে পরে আমরা ধরে নিই যে রোগী পুরোপুরি সুস্থ এবং ডেঙ্গু থেকে পরিত্রাণ পেয়েছেন। তো সাধারণত আমরা বলি যে রোগীর অসুস্থতা কাটিয়ে এবং এই অ্যান্টিবডি অ্যাডিকুয়েট লেভেল পর্যন্ত ওঠার সময় পর্যন্ত না দেওয়াই ভালো। তো সাধারণত আমরা বলি যে প্রথম 6 মাস ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে রক্ত না দেওয়াই ভালো।
আচ্ছা, ডেঙ্গু আক্রান্ত হলে তো রক্তের প্লাটিলেটটা কমে যায়, তো এটা কখন আবার দেওয়া যেতে পারে?
প্লেটলেট ট্রান্সফিউশনের কথা যেটা বলছেন, প্লেটলেট ট্রান্সফিউশন এখন আমরা একদম দেই না বললেই চলে, আনটিল এন্ড আনলেস পেশেন্ট যদি ওয়ার্নিং ডেঙ্গুর ওয়ার্নিং সাইনগুলো শো না করে, যেটা আমরা বলি যে পেটে ব্যথা, ঘন ঘন বমি, কনফিউশন, শ্বাসকষ্ট এবং অন্যান্য হেমোরোজিক সাইন যদি না ডেভেলপ করে এবং প্লেটলেট কাউন্ট যদি 10,000 অবধি থাকে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি প্লেটলেট না দিয়েও। বাট এর পরবর্তীতে যদি সমস্যা তৈরি হয়, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায় এবং প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে কমে যায়, সেক্ষেত্রে আমরা প্লেটলেট ট্রান্সফিউশনের কথা বলে থাকি। আমি যেহেতু একটু বাংলাদেশ পার্সপেক্টিভে আমি দু একটা কথা এখানে অ্যাড করতে চাচ্ছিলাম, অনেকে জিজ্ঞেস করেন যে একবার যদি কারো ডেঙ্গু হয় সেক্ষেত্রে কি আবার ডেঙ্গু হওয়ার চান্স আছে কিনা? এটার উত্তরে বলবো যে হ্যাঁ আছে, কারণ ডেঙ্গুর বিভিন্ন সেরোটাইপ আছে। তো আমরা জানি যে এই পর্যন্ত চারটা সেরোটাইপ হয়ে গেছে, তো যদি কেউ একটা সেরোটাইপ দিয়ে হয় তাহলে তার আবার বাকি তিনটার যে কোনো একটা দিয়ে হওয়ার চান্স থাকে। পরবর্তী তার এই রোগের চিহ্ন বা যেটাকে বলে সাইন সেটা অতিরিক্ত বা খারাপ মাত্রায় হতে পারে।
ডক্টর বেগ, SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। Tell us what you think. Rate this podcast on iTunes. It helps other people to find us.